বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 15 জুলাই, 31 আষাঢ় এবং ফার্সি 24 তীর। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোহেল আহমেদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজ এবং সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজ। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো বার্তা সহ বিশ্বের গুরুত্বপূর্ণ খবরাখবর। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে দুটি প্রতিবেদন। প্রথমেই শুনবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পশ্চিম এশিয়া সফর সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি বিশ্লেষণ। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেছেন, প্রচণ্ড বেগে গণবিক্ষোভের বিস্ফোরণকে ঠেকানোর জন্যই দলীয় চেতনায় সাজানো প্রশাসন ও আওয়ামী সন্ত্রাসীদের অবৈধ অস্ত্র দিয়ে মাঠে নামানো হয়েছে। এ বিষয়ে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া নিয়ে থাকবে আরেকটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে হযরত আলী আর নাকি আল হাদির জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান। প্রাত্যহিক আয়োজন কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে শুনবেন আলাপন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের হুমকির জবাবে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, আমেরিকা বা মিত্ররা ভুল করলে ইরানের কঠোর জবাব পাবে। বাংলাদেশে ভ্যাপসা গরম ছড়িয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে 27 জেলার উপর দিয়ে, 3 দিন পর বৃষ্টির সম্ভাবনা। ভারতে বিজেপি শাসিত লখনউয়ের লুলু মলে নামাজ পড়াকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে, উত্তেজনা চলছে। এবং ইহুদিবাদী ইসরায়েলের সব ধরনের ফ্লাইটের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি আরব। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তাহীনতা ও সংকটকে ইরানের জনগণ না দেখার ভান করে থাকতে পারে না। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, শত্রুরা যদি কোন রকমের ভুল করে তাহলে তাদেরকে ইসলামী প্রজাতন্ত্রের পক্ষ থেকে কঠোর জবাব পেতে হবে, যার কারণে তাদেরকে অনুতপ্ত হতে হবে। গতকাল ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে এক সমাবেশে দেয়া বক্তৃতায় একথা বলেন তিনি। প্রেসিডেন্ট রাইসি মূলত আমেরিকা ও তার মিত্রদের মধ্যপ্রাচ্য অঞ্চলের শত্রুতা এবং অস্থিতিশীলতা সৃষ্টির তৎপরতার প্রতি ইঙ্গিত করে বক্তব্য রাখেন। তিনি বলেন, এখন ইরান যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী এবং আমেরিকা যে কোনো সময়ের চেয়ে দুর্বল। প্রেসিডেন্ট রাইসি বলেন, এই অঞ্চলের যেসব সরকার আমেরিকার সঙ্গে অপমানজনক সম্পর্ক বজায় রাখে তাদের প্রতি সেসব দেশের জনগণের ঘৃণা রয়েছে, কারণ আমেরিকা তাদের সম্পদ লুট করছে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যৌথ বিবৃতির নিন্দা জানিয়ে ইরান বলেছে, যতদিন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টদের এই অঞ্চল সফরের প্রথম অবতরণ স্থল হিসেবে অবৈধ ইসরায়েল থাকবে এবং সফরের প্রধান লক্ষ্য হবে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা ও ইহুদিবাদীদের আধিপত্য অক্ষুণ্ণ রাখা, ততদিন পর্যন্ত এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে না।
অধিকৃত জেরুজালেমে জো বাইডেন ও ইয়ার লাপিদ যৌথ সংবাদ সম্মেলনের পর একটি যৌথ বিবৃতিতে সই করেন। এ প্রসঙ্গে নাসের কানানি এক টুইটে আরও বলেছেন, বাইডেন ও লাপিদের যৌথ বিবৃতিতে ইসরায়েলের সামরিক কর্তৃত্ব ও নিরাপত্তা প্রতিষ্ঠার বিষয়ে আমেরিকার স্থায়ী ও দৃঢ় প্রতিশ্রুতির উপর জোর দেওয়া হয়েছে। তিনি আরও লিখেছেন, এক্ষেত্রে ভুল করলে চলবে না। আসলে এই যৌথ বিবৃতির লক্ষ্যটা শুধু ইরান নয়, বরং আরব ও মুসলিম দেশগুলোকে সবসময় ইহুদিবাদী ইসরায়েলের কর্তৃত্ব মেনে চলতে হবে। এটা থেকেই এই অঞ্চলের হুমকির মূল উৎস পুরোপুরি স্পষ্ট। ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিবেশীদের নিরাপত্তাকে নিজের নিরাপত্তা হিসেবে গণ্য করে বলে তিনি টুইটে উল্লেখ করেছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের একজন নাগরিককে ভিত্তিহীন অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ায় সুইডেনের কূটনীতিককে তলব করেছে তেহরান। মুনাফেকিন গোষ্ঠী মুজাহিদিনে খালক অর্গানাইজেশন বা এমকেওর ভিত্তিহীন অভিযোগের পরিপ্রেক্ষিতে ইরানের বিচার বিভাগের সাবেক কর্মকর্তা হামিদ নুরিকে সুইডেনের একটি আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এরপর গতকাল ইরান সুইডেনের কূটনীতিককে তলব করে। ইরানের নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত তেহরানে না থাকায় সুইডিশ দূতাবাসের একজন কূটনীতিককে তলব করা হয়। ইরানের কর্মকর্তারা সুইডিশ কূটনীতিকের কাছে একটি প্রতিবাদ লিপি হস্তান্তর করেন। ইরানি কর্মকর্তারা বলেন, আদালত ইরানের নাগরিকের বিরুদ্ধে যে রায় দিয়েছে তা অবৈধ এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ওই আদালতের অযোগ্যতা এবং অবৈধ বিচার প্রক্রিয়া নিয়েও ইরান প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি হামিদ নুরিকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান। সন্ত্রাসী গোষ্ঠী এমকেওর হত্যাকারীদের সাক্ষ্যের ভিত্তিতে সুইডেনের আদালত হামিদ নুরিকে কারাদণ্ড দিয়েছে, অথচ এই এমকেও গোষ্ঠী ইরানের নিরাপরাধ 17,000 মানুষকে হত্যা করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে ভ্যাপসা গরম ছড়িয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে ঢাকাসহ দেশের 27 জেলার উপর দিয়ে। আগামী 3 দিনের মাথায় বৃষ্টি হতে পারে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
দেশজুড়ে ভ্যাপসা গরম ছড়িয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ঢাকাসহ দেশের 27 জেলার উপর দিয়ে। আগামী 3 দিনের মাথায় বৃষ্টি হতে পারে, এরপর গরমের তীব্রতা কমে আসবে। আজ শুক্রবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ায় রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীতে 2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ সকালে এবং দুপুরে 2-5টা বৃষ্টি হলেও গরম কমেনি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, আর দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে 38.9 ডিগ্রি সেলসিয়াস। এ সময় গরম বেশি অনুভূত হওয়া সম্পর্কে আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশের উপর দিয়ে মৌসুমী বায়ু সক্রিয় এবং বাতাসে আর্দ্রতা প্রচুর রয়েছে। এছাড়া বৃষ্টির পরিমাণও কম রয়েছে, তবে আগামী সপ্তাহের শুরুতে এ অবস্থার পরিবর্তন হওয়ার আশা করছেন তারা। এদিকে ভরা পূর্ণিমার প্রভাবে দক্ষিণাঞ্চলের সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে নদী তীরের জনপদ চরাঞ্চল 2 থেকে 3 ফুট পানির নিচে তলিয়ে গেছে। হাজার হাজার একর ফসলি জমিও পানির নিচে চলে গেছে। জোয়ারে পানির স্রোতে পটুয়াখালীর কলাপাড়া সামুদ্রিক জলোচ্ছ্বাস নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে জোয়ারের পানি প্রবেশ করেছে লালুয়া, চম্পাপুর ও মহিপুর ইউনিয়নের 20টি গ্রামে। বরিশাল পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বর্ষা মৌসুমে এই বিভাগের মোট 23টি নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করা হয়। এর মধ্যে গত 24 ঘন্টায় 10টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ নদীগুলো হচ্ছে বরিশাল বিভাগীয় শহর সংলগ্ন কীর্তনখোলা, ভোলা সংলগ্ন তেঁতুলিয়া ও মেঘনা, ঝালকাঠির বিষকালি, পটুয়াখালীর মির্জাগঞ্জের পায়রা ও বৃষণ নদী এবং পিরোজপুরের বলেশ্বর নদী। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ভারতে বিজেপি শাসিত লখনউয়ের লুলুমলে নামাজ পড়াকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এটি উদ্বোধনের 1 সপ্তাহের মধ্যে বিতর্ক দেখা দিয়েছে। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে বিজেপি শাসিত লখনউয়ের লুলুমলে নামাজ পড়াকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এটি উদ্বোধনের 1 সপ্তাহের মধ্যে বিতর্ক দেখা দিয়েছে। লুলুমলে নামাজ পড়ার ছবি ভাইরাল হওয়ার পর হিন্দু মহাসভা এখানে সুন্দরকাণ্ড পাঠ করার ঘোষণা দেয়। হিন্দু মহাসভা জাতীয় মুখপাত্র শিশির চতুর্বেদী বলেছেন, লুলুমলে যে জায়গায় নামাজ অনুষ্ঠিত হয়েছিল সেখানে আজ সন্ধ্যায় সুন্দরকাণ্ড পাঠ করা হবে। পরিস্থিতি সামাল দিতে মল ম্যানেজার সমীর বর্মা শিশির চতুর্বেদীর বাড়িতে পৌঁছে যান এবং তিনি ক্ষমা প্রার্থনা করেন। এরপর হিন্দু মহাসভা সুন্দরকাণ্ড পাঠ স্থগিত করলেও এবার হিন্দুত্ববাদী নেতা কমলেশ তেওয়ারির স্ত্রী কিরণ মলে সুন্দরকাণ্ড পাঠে অনড় রয়েছেন। ওই ঘটনাকে কেন্দ্র করে গোলযোগের আশঙ্কা থাকায় মলে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। গত 11 জুলাই লুলু মল উদ্বোধন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লুলু গ্রুপের MD MA ইউসুফ আলী আরব বিশ্বে একজন বড় ব্যবসায়ী। মলটি উদ্বোধনের দুদিন পরে অর্থাৎ 13 জুলাই একটি ভিডিও ভাইরাল হয়েছিল যাতে কিছু লোককে লুলু মলে নামাজ পড়তে দেখা যায়। মলের জেনারেল ম্যানেজার সমীর বর্মা নামাজের বিতর্ক নিয়ে বলেন, নামাজ পড়া লোকেরা আমাদের কর্মচারী নয়, আমরা এটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখেছি, যারা নামাজ পড়েছেন তাদের চিহ্নিত করা হচ্ছে। মলে সংগঠিত ধর্মীয় বা প্রার্থনা অনুমোদিত নয়, এটা পুনরায় আরও হতে দেওয়া হবে না। পুলিশ ইন্সপেক্টর অজয় সিং বলেন, মলের সতর্কতামূলক বাহিনী মোতায়েন করা হয়েছে, হিন্দু পক্ষের সঙ্গে আলোচনা চলছে, তাদের দাবিতে FIR নথিভুক্ত করা হয়েছে। সন্ধ্যায় আইন শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে, আমরা সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। ইহুদিবাদী ইসরায়েলি সব ধরনের ফ্লাইটের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি সফরের আগে ভাগে এ ঘোষণা দিল রিয়াদ। এর মধ্য দিয়ে দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে আরও এক ধাপ এগিয়ে গেল সৌদি শাসক গোষ্ঠী। সৌদি আরবের ন্যাক্কারজনকে উদ্যোগকে স্বাগত জানিয়ে বাইডেন বলেছেন, এই সিদ্ধান্তের ফলে একীভূত, স্থিতিশীল ও নিরাপদ মধ্য প্রাচ্য প্রতিষ্ঠার পথ করে দেবে। বার্তা সংস্থা এপি ও রয়টার্স জানিয়েছে, প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ইসরায়েল থেকে সরাসরি ফ্লাইটে সৌদি আরব যাবেন জো বাইডেন। ঠিক তার কয়েক ঘণ্টা আগে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন টুইটারে একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, কর্তৃপক্ষের প্রয়োজনীয় সব বিষয় পূরণ করার পর সব বিমান ক্যারিয়ারের জন্য সৌদি আরবের আকাশসীমা উন্মুক্ত রাখার সিদ্ধান্ত হয়েছে। আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভেন বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে ইসরায়েল থেকে সৌদি আরবে ফ্লাইট যেতে পারবে এবং ফিরতেও পারবে। এর মধ্য দিয়ে আমেরিকার মতো ইসরায়েলেরও নিরাপত্তা ও সমৃদ্ধি উন্নত হবে বলে তিনি মন্তব্য করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারস্য উপসাগরীয় অঞ্চল বিষয়ক মহাপরিচালক আলী রেজা এনায়েতি বলেছেন, সৌদি আরব আগ্রহী হলে আবারও দেশটির সঙ্গে আলোচনা হতে পারে। রুশ বার্তা সংস্থা স্পুতনিককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ইরাকের মধ্যস্থতায় এ পর্যন্ত দুই দেশের মধ্যে 5 দফা আলোচনা হয়েছে। বাগদাদে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনা প্রক্রিয়া অব্যাহত থাকলে এই দুই মুসলিম দেশের মধ্যে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন সম্ভব হবে বলে অনেকেই আশা করছেন। 2016 সাল থেকে ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন রয়েছে। দুই দেশের মধ্যে আলোচনা এখনও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার মতো পর্যায়ে উপনীত হয়নি বলে জানান ইরানের এই কর্মকর্তা। রেজা এনায়েতি আরও বলেন, সৌদি আরব আগ্রহী হলে ইরান ষষ্ঠ দফা আলোচনাকে স্বাগত জানাবে। এর আগে এই খবর বেরিয়েছিল যে দুই দেশের মধ্যে 5ম দফা আলোচনার মধ্য দিয়ে কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপনের বিষয়ে আশার আলো দেখা গেছে। শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সেদেশের বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। আজ শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়ার কাছে শপথ নেন তিনি। গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে সিঙ্গাপুরে যাওয়ার পর ইমেইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। এরপরই আজ আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠিত হল। ব্যাপক জনবিক্ষোভের মুখে গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই কার্যত ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন 73 বছর বয়সী রনিল। আজ পার্লামেন্ট স্পিকার প্রেসিডেন্ট হিসেবে গোতাবায়ার পদত্যাগপত্র গ্রহণের ঘোষণা দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে শপথ নেন তিনি। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী রনিলই প্রেসিডেন্টের কার্যক্রম ও দায়িত্বগুলো পালন করবেন। সে সময় প্রেসিডেন্টের কার্যালয় পরিচালনার ক্ষমতা তার কাছে থাকবে। সাত দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নিয়োগের কাজ শেষ করার ইচ্ছা প্রকাশ করেছেন দেশটির সংসদ স্পিকার। নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও ব্যাপক বিক্ষোভের মুখে গত মঙ্গলবার দেশ ছেড়ে প্রথমে মালদ্বীপে পালিয়ে যান গোতাবায়া। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রেসিডেন্ট গত বুধবার ইসরায়েল সফরে আসেন। তিনি আজ শুক্রবার বাইতুল মুকাদ্দাস সফর করেন এবং ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে সাক্ষাৎ করেছেন। বাইডেনের মধ্যপ্রাচ্য সফর সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের আজ তৃতীয় দিন। তার এই সফরের ব্যাপারে আঞ্চলিক বিভিন্ন প্রতিক্রিয়া থেকে বোঝা যায় মধ্যপ্রাচ্যে তার আগমন অপ্রত্যাশিত ছিল না। মার্কিন প্রেসিডেন্ট গত বুধবার ইসরায়েল সফরে আসেন। তিনি আজ শুক্রবার বাইতুল মুকাদ্দাস সফর করেন এবং ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে সাক্ষাৎ করেন। এরপর প্রেসিডেন্ট বাইডেন সৌদি আরব সফরে যাবেন এবং আগামীকাল জেদ্দায় পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা PGCC-র শীর্ষ বৈঠকে অংশগ্রহণ করবেন। মধ্যপ্রাচ্য সফরের আগে খাদ্য নিরাপত্তা বিষয়ে যুক্তরাষ্ট্র, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে চতুর্পক্ষীয় ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তেল আবিব সফরে আসার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি যৌথ ঘোষণায় স্বাক্ষর করেন। ওই ঘোষণায় এ অঞ্চলের আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার উপর জোর দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করার আগে পূর্ব বাইতুল মুকাদ্দাসের একটি হাসপাতাল পরিদর্শন করেন। তিনি বলেন, ওই শহরের হাসপাতালগুলোকে আরও আর্থিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এদিকে সৌদি সরকার ইসরায়েলের বিমান উড্ডয়নের জন্য তাদের আকাশসীমা খুলে দিয়েছে। অন্যদিকে ইসরায়েলও মিশরের মালিকানাধীন তিরান ও সানাফির দ্বীপ দুটি মিশরের কাছ থেকে নিয়ে সৌদি আরবের কাছে হস্তান্তর করতে সম্মত হয়েছে। ইসরায়েল ও মিশরের মধ্যে শান্তি চুক্তি অনুযায়ী ওই দুটি দ্বীপের মালিকানা মিশরের হাতে থাকলেও এ ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল ইসরায়েলের হাতে। এতে কোনো সন্দেহ নেই যে ইসরায়েলের প্রধান উদ্দেশ্য হচ্ছে সৌদি আরবের সাথে সম্পর্ক স্থাপন করা। কিন্তু ইসরায়েল এটাও জানে যে হুট করে এটা বাস্তবায়ন সম্ভব নয় এবং ধীরে ধীরে এগোতে হবে। অন্যদিকে সৌদি আরবও তাদের আকাশসীমায় ইসরায়েলের বিমান উড্ডয়নের অনুমতি দিয়েছে, এমনকি তারা বাস্তবায়নও শুরু করেছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠায় ভীষণ আগ্রহী। মিশরের মালিকানাধীন দ্বীপ দুটি সৌদি আরবের হাতে তুলে দেওয়ার বিষয়টি বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের আগেই সিদ্ধান্ত হয়েছিল। যাই হোক, মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য সফরের অন্যতম উদ্দেশ্য হচ্ছে এ অঞ্চলে ইসরায়েলের অবস্থানকে শক্তিশালী করা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন, প্রচণ্ড গণবিক্ষোভের বিস্ফোরণকে ঠেকানোর জন্য দলীয় চেতনায় সাজানো প্রশাসন এবং আওয়ামী সন্ত্রাসীদেরকে অবৈধ অস্ত্র দিয়ে মাঠে নামানো হয়েছে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, জনগণের মাধ্যমে বারবার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি একটি পতিত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেছেন, প্রচণ্ড বেগে গণবিক্ষোভের বিস্ফোরণকে ঠেকানোর জন্যই দলীয় চেতনায় সাজানো প্রশাসন এবং আওয়ামী সন্ত্রাসীদের অবৈধ অস্ত্র দিয়ে মাঠে নামানো হয়েছে। তবে এই সরকারের পতনের সাইরেন বাজতে শুরু করেছে। জনগণের সম্মিলিত শক্তির কাছে এই সরকারের পতন এখন অতি সন্নিকটে। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন, বিএনপির কোনো কর্মসূচির কথা শুনলেই আওয়ামী লীগ সরকার ও তাদের প্রশাসন বিচলিত হয়ে পড়ে, মনে হয় তাদের পায়ের নিচের মাটি কাঁপতে শুরু করে। এমনকি দোয়া মাহফিলের মতো ধর্মীয় অনুষ্ঠানেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নারকীয় কায়দায় আক্রমণ চালায়। অপরদিকে পৃথক এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি একটি পতিত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। গণমাধ্যমে প্রচারিত বিএনপি মহাসচিবের বিভ্রান্তিকর এবং দূরভিসন্ধিমূলক বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ শুক্রবার ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন। মির্জা ফখরুল তার বিবৃতিতে উল্লেখ করেছেন, পুলিশের কাছে অনুমতি নিয়ে বাগমারা উপজেলার ভবানীগঞ্জে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া অনুষ্ঠানে পুলিশ যে সন্ত্রাসী তাণ্ডব চালিয়েছে তা নজিরবিহীন। পুলিশ এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে তারা বিএনপির উদ্যোগে ধর্মীয় অনুষ্ঠানকেও বানচাল করতে সন্ত্রাসী হামলা চালায়। এই ঘটনায় সরকারের নৃশংস ফেসিবাদের উগ্র রূপ প্রকাশ পেয়েছে। তিনি বলেন, ময়মনসিংহ জেলাধীন পাগলা উপজেলায় আওয়ামী সন্ত্রাসীদের হামলা এবং ৪০টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া এবং আক্তারুজ্জামান বাচ্চু ও তার বৃদ্ধ মা সহ বিএনপি নেতাদের উপরে যে পৈশাচিক হামলা করা হয়েছে তা বর্তমান অবৈধ সরকারের সন্ত্রাস নির্ভর অপরাজনীতির আরেকটি বর্ধিত প্রকাশ। রাজশাহীর বাগমারা এবং ময়মনসিংহের পাগলার ঘটনা সরকারের পরিকল্পিত ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এমন মন্তব্য করে ফখরুল বলেন, বর্তমানে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্য, অর্থপাচার আর মহাদুর্নীতিতে এমনভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে যে সেটি আড়াল করার জন্যই দেশব্যাপী সন্ত্রাসের পরিকাঠামো তৈরি করেছে। আর এই সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রতিদিনই বিএনপি নেতাকর্মীদের রক্ত ঝরছে, নিহত ও আহত হচ্ছেন অসংখ্য বিএনপি নেতাকর্মী। বর্তমানে দেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বিবৃতির জবাবে ওবায়দুল কাদের বলেছেন, এদেশে ফ্যাসিবাদী শাসন ও রাজনীতির প্রতিভা হচ্ছে বিএনপি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, হত্যা ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধ ও অসাংবিধানিক রাষ্ট্র ক্ষমতা দখলকারী স্বৈরাচার জিয়াউর রহমানের হাত ধরেই এদেশে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেছেন, বিএনপি নেতারা দিবাস্বপ্নের ঘোরে আচ্ছন্ন হয়ে আছে। তারা জনকল্যাণকর রাজনীতির পথ পরিহার করে সবসময় ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলের পায়তারা করে আসছে। তাই বিএনপি নেতাদের আন্দোলনের ডাকে জনগণ কখনোই সাড়া দেয়নি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
রেডিও তেহরান শুনছেন। এবার রয়েছে ইমাম আলী আল নাকি আল হাদি আলাইহি সালামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা।
ইমাম হাদি আল ইসলামের জন্মবার্ষিকী।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। মহানবীর আহলে বাইত আলাইহিমুসসালামের অন্যতম সদস্য তথা দশম ইমাম আলী বিন মোহাম্মদ আল হাদি আলাইহিসসালামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে তার জীবনী সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
প্রথমেই এই মহান ইমামের জন্মদিন উপলক্ষে সবাইকে জানাচ্ছি মোবারকবাদ এবং বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র বংশধরদের শানে ও বিশেষ করে ইমাম হাদি আর নাকি আলাইহিসসালামের শানে অশেষ দরুদ ও সালাম।
বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমি তোমাদের মাঝে দুটি ভারী বা মূল্যবান জিনিস আমানত হিসেবে রেখে যাচ্ছি, যদি তা শক্তভাবে আঁকড়ে ধরো তবে কখনো পথভ্রষ্ট হবে না। সেগুলো হচ্ছে আল্লাহর কিতাব, যা আসমান হতে জমিন পর্যন্ত প্রসারিত, এবং অপরটি হল আমার বংশধর, আমার আহলে বাইত। প্রায় একই ধরনের হাদিস মুসলিম শরীফ সহ আরও কয়েকটি বিখ্যাত হাদিস গ্রন্থে রয়েছে। এসব হাদিসের আলোকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের সদস্যদের জানা এবং তাঁদের জীবনাদর্শ অনুসরণ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ বা অবশ্য পালনীয় কর্তব্য। প্রকৃত ইসলামের প্রদীপ্ত মশাল নিয়ে মহানবীর আদর্শকে টিকিয়ে রাখার লক্ষ্যে তাঁরই পবিত্র বংশধারার যে মহান ইমামরা সর্বাত্মক সংগ্রামে নিয়োজিত হয়েছিলেন, ইমাম আলী আল নাকি আল হাদি আল ইসলাম ছিলেন তাদের মধ্যে অন্যতম। উম্মতের জন্য সুপথ বা হেদায়েতের দিশারে ছিলেন বলেই তাঁর উপাধি ছিল হাদি। তিনি দীর্ঘ 33 বছর ধরে মুসলিম উম্মাকে নেতৃত্ব দিয়েছেন।
ইমাম নাকি বা হাদি আলাইহিস সালাম 212 হিজরির 15ই জিলহজ বা খ্রিস্টীয় 828 সালে মদিনায় জন্মগ্রহণ করেছিলেন। 220 হিজরিতে পিতা ইমাম জাওয়াদ আলাইহিস সালামের শাহাদাতের পর তিনি মাত্র 8 বছর বয়সে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নেন। ইমাম নাকি আলাইহিস সালামের মায়ের নাম ছিল সুম্মানা খাতুন। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের ধারায় ইমাম নাকি আলাইহিসসালাম ছিলেন দশম ইমাম। মহত্ব আর সর্বোত্তম মানবীয় সব গুণ ছিল তার ভূষণ। ইমাম হাদি আলাইহিসসালামের যুগ সাতজন আব্বাসীয় খলিফার সমসাময়িক ছিল।
ইমাম হাদি আল ইসলামের জ্ঞান ভাণ্ডার থেকে উপকৃত হওয়ার জন্য বহু দূর ও কাছের এলাকা থেকে জ্ঞান পিপাসুরা তাঁর কাছে জড়ো হত। আব্বাসীয় খলিফা মুতাওয়াকিল জনগণের মধ্যে ইমাম হাদির এত জনপ্রিয়তা ও প্রভাব লক্ষ্য করে ভীত হয়ে পড়ে। ইমাম হাদি আল ইসলাম আব্দুল আজিজ হাসানি সহ 185 জন ছাত্রকে উচ্চ শিক্ষায় প্রশিক্ষিত করেছিলেন। মদিনায় নিযুক্ত মুতাওয়াকিলের গভর্নর ইমাম হাদি আল ইসলামের নামে কিছু মিথ্যা অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে খলিফা মুতাওয়াকিলের কাছে চিঠি লেখে। ইমাম হাদির পথ নির্দেশনায় জনগণ শাসকদের অত্যাচার, অবিচার ও তাদের পথভ্রষ্টতা সম্পর্কে সচেতন হয়ে উঠবে ও এভাবে রাষ্ট্রের ভিত্তি দুর্বল হয়ে পড়বে বলেও মদিনার গভর্নর তার চিঠিতে উল্লেখ করেন। ফলে মুতাওয়াকিল ইমাম হাদি আল ইসলামকে মদিনা থেকে উত্তর বাগদাদের সামেরায় নিয়ে আসার জন্য 300 ব্যক্তিকে পাঠান। এই 300 ব্যক্তির নেতা ছিল ইয়াহিয়া বিন হারসামা।
এটা স্পষ্ট মদিনার জনগণের প্রতিরোধের আশঙ্কার কারণেই মুতাওয়াকিল ইমাম হাদি আলাইহিস সালামকে সামেরায় নিয়ে আসার জন্য 300 ব্যক্তি পাঠাতে বাধ্য হয়েছিলেন। কিন্তু রাষ্ট্রীয় বাধা বিপত্তি সত্ত্বেও ইমাম হাদি আলাইহিস সালাম সামেরা শহরেও প্রকৃত ইসলাম প্রচারের কাজ অব্যাহত রাখেন। ক্ষমতাসীন আব্বাসীয় শাসকরা আহলে বাইতের প্রত্যেক সদস্যকে জনবিচ্ছিন্ন করে রাখত যাতে তাদের বিপুল জনপ্রিয়তা সরকারের জন্য পতনের কারণ না হয়। শিশু ইমাম হাদি আলাইহিসসালামকে সুশিক্ষিত করার নামে তাকে জনবিচ্ছিন্ন করে নিয়ন্ত্রণে রাখার জন্য তৎকালীন আব্বাসীয় শাসক এক বিখ্যাত পণ্ডিতকে তার কাছে পাঠান। আবদুল্লাহ জুনাইদি নামের ওই পণ্ডিত অল্প কয়েকদিন পরই ইমামের অতি উচ্চ মর্যাদা তথা ইমামতের বিষয়টি বুঝতে পারেন। শিশু ইমাম হাদি আলাইহিসসালামের জ্ঞানগত শ্রেষ্ঠত্বের কথা স্বীকার করে জুনাইদি বলেছেন,
জ্ঞানের যে ক্ষেত্রে আমি আমার পাণ্ডিত্য তুলে ধরার চেষ্টা করতাম, সেখানেই বনি হাশিমের এই মহান ব্যক্তিত্ব আমার সামনে বাস্তবতার দরজাগুলো খুলে দিতেন। সুবহানাল্লাহ, এত জ্ঞান তিনি কিভাবে আয়ত্ত করেছেন! মানুষ ভাবছে যে আমি তাকে শেখাচ্ছি, অথচ বাস্তবতা হলো আমি তাঁর কাছে শিখছি। আল্লাহর শপথ, জামিনের বুকে তিনি শ্রেষ্ঠ ব্যক্তি। ইমাম নাকি আল ইসলামকে কেন ইমাম হাদি বলা হতো এই বর্ণনা থেকেই তা স্পষ্ট।
জ্ঞান ও প্রজ্ঞায় অদ্বিতীয় ইমাম হাদি আলাইহিস সালাম অত্যন্ত কঠিন পরিস্থিতিতেও আলাপ আলোচনা ও যুক্তিতর্কের বৈঠকের আয়োজন করতেন এবং তার অনুসারীদের চিন্তা ও ধ্যান ধারণাকে সঠিক পথে পরিচালিত করতেন। ইসলামের নামে যেসব ভুল ধারণা ও কুসংস্কার প্রচলিত হয়েছিল সেগুলোকে তিনি স্পষ্ট করে তুলে ধরেন। ইমাম হাদি আলাইহিস সালাম জুলুমের বিরুদ্ধে সংগ্রামের জন্য দৃঢ় ইমান ও ইসলাম সম্পর্কে গভীর জ্ঞানকে অন্যতম শর্ত বলে মনে করতেন।
ইমাম হাদি আলাইহিস সালামের উপর নানা ধরনের নির্যাতন সত্ত্বেও তিনি জালিম ও শাসক গোষ্ঠীর অন্যায়ের কাছে মাথা নত করেননি। ফলে আব্বাসীয় শাসক মুতাজ 254 হিজরির 26 জামাদিউস সানি 41 বছর বয়স্ক ইমাম হাদি আলাইহিস সালামকে বিষ প্রয়োগে শহীদ করেন। ফলে বিশ্ববাসী তাঁর উজ্জ্বল নূর থেকে বঞ্চিত হয়। ইমাম হাদি আলাইহিস সালামের মাধ্যমে অনেক মোজেজা বা অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে। যেমন একবার রাজা মুতাওয়াকিল ইমামকে ভীত সশস্ত্র করার জন্য তার সামনে 90,000 সেনার সশস্ত্র মহড়ার উদ্যোগ নিলে ইমাম হাদি আলাইহিস সালাম মুতাওয়াকিলকে আকাশ ও জমিনের দিকে তাকিয়ে দেখতে বললে সে দেখতে পায় যে আকাশ আর জমিন ভরে গেছে যুদ্ধের জন্য প্রস্তুত অসংখ্য সশস্ত্র ফেরেস্তাই এবং রাজা তা দেখে অজ্ঞান হয়ে পড়ে।
ইমাম হাদি আলাইহিস সালামের কয়েকটি বাণী শুনিয়ে শেষ করব আজকের এই আলোচনা। তিনি বলেছেন, স্বার্থপরতা জ্ঞান অর্জনের পথে বাধা এবং তা অজ্ঞতা ডেকে আনে। যা অন্তরে গৃহীত ও কাজে প্রকাশিত সেটাই মানুষের ইমান। আখিরাতের পুরস্কার হল দুনিয়ার কষ্ট ও পরীক্ষার বিনিময়। মহান আল্লাহ আমাদের সবাইকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র আহলে বাইতের অনুসারী হওয়ার তৌফিক দান করুন।
আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবার রয়েছে আমাদের রাত্রিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 15 জুলাই শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। এই সরকারের অধীনে কখনো কোনো সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ নেই বললেন মাহমুদুর রহমান মান্না, মানবজমিন। প্রথম আলো শিরোনাম, পিকে হালদারের মামলার পরবর্তী শুনানি 10 আগস্ট। এবারও ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি, যুগান্তর। ওবায়দুল কাদের বললেন, বিএনপি ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁয়তারা করে আসছে বাংলাদেশ প্রতিদিন। পদ্মা সেতুতে রেল সংযোগের কাজ শুরু এ মাসেই বললেন রেলমন্ত্রী কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, প্রেসিডেন্ট ভোটের বিধি বদল, পলাতক গোতাবায়ার কুর্সি দখলের লড়াইয়ে 3 প্রতিদ্বন্দ্বী, আনন্দবাজার পত্রিকা। সংসদে দেয়া যাবে না ধর্ণাও, নয়া ফরমানে কংগ্রেসের কটাক্ষ। আজকাল সংসদে শব্দ প্রয়োগেও ফতোয়া, কেন্দ্রের সরব বিরোধীরা, সংবাদ প্রতিদিন। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কখনোই জনগণকে ক্ষমতার উৎস মনে করে না, বরং তারা তাদের রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থে জনগণকে বিভ্রান্ত করার মধ্য দিয়ে ষড়যন্ত্র বাস্তবায়নে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। বিএনপি রাজনীতির পথ পরিহার করে সবসময় ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলের পাঁয়তারা করে আসছে। আজ ওবায়দুল কাদের এক বিবৃতিতে গণমাধ্যমে প্রচারিত বিএনপি মহাসচিবের বিভ্রান্তিকর এবং দূরভিসন্ধিমূলক বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ মন্তব্য করেন। খবরটি বাংলাদেশ প্রতিদিনে পরিবেশিত হয়েছে। মাত্র 56 টাকায় ডিসি অফিসে চাকরি, এ শিরোনামটিও বাংলাদেশ প্রতিদিনের। এতে লেখা হয়েছে, অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী পরিচ্ছন্নতা কর্মী সহকারী বাবুর্চি বেয়ারা মালি পদে নিয়োগ দেওয়া হয়েছে 60 জনকে। এ তথ্য জানিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। তিনি জানান, কোনো প্রকার লবিং তদবির ছাড়া সম্পূর্ণ স্বচ্ছভাবে বিধি মোতাবেক দক্ষ জনবল নিয়োগ করা হয়েছে। শ্রীলঙ্কা পরিস্থিতি, গোতাবায়ের পদত্যাগ গৃহীত হয়েছে, 7 দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট হবে বলে জানিয়েছেন স্পিকার। প্রথম আলোর খবর, মানবজমিন পত্রিকায় লেখা হয়েছে মত মতান্তর কলামে শ্রীলঙ্কার পরাক্রমশালীর করুণ পরিণতি। এতে বলা হয়েছে, জাতীয় স্বার্থকে উপেক্ষা করে রাষ্ট্রীয় ক্ষমতাকে অন্যায্যভাবে বণ্টনের মাধ্যমে নিজেকে অপরাজেয় পরাক্রমশালী হিসেবে গড়ে তুলেছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। ভেবেছিলেন রাষ্ট্রযন্ত্র সহ সর্বময় তার পক্ষে অবিচল থাকবে, সশস্ত্র বাহিনী কোনোদিন তাকে পরিত্যাগ করবে না। ভেবেছিলেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে যে কোনো গোপন অভিসন্ধি বাস্তবায়ন করতে পারবেন। আরও ছিল দিনে দিনে শক্তিশালী হবার বাসনা, কিন্তু পরিশেষে গণ অভ্যুত্থানের মুখে তাকে শ্রীলঙ্কার রাষ্ট্র ক্ষমতা চিরতরে পরিত্যাগ করে নিজের মাতৃভূমি ছেড়ে পালাতে হয়েছে। ভাগ্যের কি পরিহাস, এটাই কর্তৃত্ববাদী শাসকের করুণ পরিণতি। এদিকে পার্লামেন্ট দখলে মরিয়া বিক্ষোভকারীরা যেকোনো উপায়ে রক্ষার নির্দেশ দিলেন বিক্রমা সিংহে। পিকে হালদারের মামলার পরবর্তী শুনানি আগামী 10 আগস্ট। প্রথম আলো সহ বেশ কয়েকটি দৈনিকের এ খবরে লেখা হয়েছে, বাংলাদেশ থেকে 3,500 কোটি টাকা আত্মসাৎ করে পালানো পিকে হালদার এবং তাঁর 5 সহযোগীদের মামলার পরবর্তী শুনানি আগামী 10 আগস্ট হবে। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন 3 নম্বর আদালতে বিচারপতি জীবন কুমার সাধুর এজলাসে অন্য দিনের মতোই আজ শুক্রবার পিকে হালদার ও তার সহযোগীদের তোলা হয় দুপুর 12টার দিকে। এরপর আদালত পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। প্রেসিডেন্ট ভোটের বিধি বদল, পলাতক গোতাবায়ের কুর্সি দখলের লড়াইয়ে 3 প্রতিদ্বন্দ্বী। আনন্দবাজার পত্রিকার এ খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ভোটের নিয়ম বদল হল শ্রীলঙ্কায়। আম নাগরিকদের সমর্থনে নয়, সেদেশের পার্লামেন্টের সদস্যদের ভোটেই আগামী 20 জুলাই নির্বাচিত হবেন পরবর্তী প্রেসিডেন্ট। শ্রীলঙ্কার পার্লামেন্টারি স্পিকার ওয়াই আবে বর্ধনে শুক্রবার জানিয়েছেন, 225 জন পার্লামেন্ট সদস্যের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। রাজনৈতিক সূত্রের খবর, পলাতক গোতাবায়া রাজাপাকসের ছেড়ে যাওয়া প্রেসিডেন্টের কুর্সি দখলে লড়াই রয়েছেন মূলত 3 জন, প্রধানমন্ত্রী তথা কার্যনির্বাহী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, পার্লামেন্টের বিরোধী দল নেতা সজিত প্রেমাদাসা এবং প্রবীণ সাংবাদিক তথা পার্লামেন্ট সদস্য ডালাস অলহাপেরুমনা। সংসদে দেয়া যাবে না ধর্ণাও, নয়া ফরমানে কংগ্রেসের কটাক্ষ। আজকালের এ শিরোনামের খবরে বলা হয়েছে, অসংসদীয় শব্দে লাগাম পরানোর পর এবার ধর্ণা নিয়েও আপত্তি প্রকাশ করল রাষ্ট্র। রাজ্যসভার সেক্রেটারি জেনারেল জানিয়ে দিয়েছে, সংসদের সীমানার মধ্যে ধর্ণা প্রতিবাদ অনশনে বসা যাবে না। এ নিয়ে তুমুল কটাক্ষ করেছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সেক্রেটারি জয়রাম রমেশ। সংসদের নতুন বুলেটিন তুলে ধরে টুইটারে তিনি লিখেছেন, 20 গুরুর নতুন শর্ত, ধর্ণা মানা। এদিকে গতকালই একটা পুস্তিকা প্রকাশ করে রাজ্যসভার সচিবালয়, তাতে বলা হয়েছে, জুমলাজীবী, বাল বুদ্ধি, কোভিড স্প্রেডার, স্প্লুপগেট সহ আরও একাধিক শব্দকে অসংসদীয় বলে তকমা দেয়া হয়েছে। এমন বহু শব্দে নিষেধাজ্ঞা আনা হয়েছে যা বহুল ব্যবহৃত। এই নয়া ফরমান নিয়ে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন আমাদের প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রতি শুক্রবারের বিশেষ পরিবেশনা আলাপন।
আলাপন,
শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমরা আজ শ্রীলঙ্কার জটিল সংকট নিয়ে কথা বলব, আর আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও রাজনৈতিক ভাষ্যকার ডক্টর ইমতিয়াজ আহমেদ। জনাব অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নিয়েছেন। গণবিক্ষোভের এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
আমার মনে হয় কিছুটা পিছনে যাওয়া প্রয়োজন। সেটা হলো 30 বছর যুদ্ধ যেটা শেষ হলো এবং যেটা রাজাপাকসে বলতে গেলে প্রথম হিরো হয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু ওটা গৃহযুদ্ধ ছিল, কয়েকটা জিনিস তখন হয়েছে। একটা হলো গৃহযুদ্ধটা যখন থেমে গেল, অলমোস্ট 12-15% যেই তামিল যে পপুলেশন, তাদের কিন্তু উৎসাহ কোনো ছিল না, বরং রীতিমতো তাদের একটা পরাজয় ছিল। তো ওই যুদ্ধের তামিল পপুলেশন কখনই যুদ্ধ পরে তার অংশীদারিত্ব বাড়েনি শ্রীলঙ্কার ব্যাপারে, এবং 30 বছরে বলতে গেলে তামিল এলিট, বড় অঙ্করে যারা এলিট, সেটা বিজনেস এলিট বলি বা একাডেমিক এলিট, তারা তাদের ছেলেমেয়েরা বিদেশেই থাকা শুরু করে, তারাও বলতে গেলে এক পা তাদের বিদেশেই ছিল। কিন্তু 10 বছর পরে যখন 5-star হোটেল অ্যাটাক হলো, এবং ওটা কেন অ্যাটাক করা হলো ওটাও এখন পর্যন্ত একটা বড় ধরনের গবেষণা প্রয়োজন, কিন্তু ওই অ্যাটাকের ফলে যেটা হলো যে এলিট আর সেই ধরনের ভরসা পায়নি, বরং তখন থেকেই হাই এন্ড যে ট্যুরিজম ছিল সেটাও কমতে শুরু করলো। তারপরে আসলো প্যান্ডেমিক ট্যুরিজম, তারপর যে রেমিটেন্সেস এর যে বিষয়টা, সব মিলে প্যান্ডেমিকে কিমত এগুলো নেগেটিভে চলে গেল।
ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনি শ্রীলঙ্কার দীর্ঘ 30 বছরের রাজনৈতিক পটভূমি তুলে ধরলেন, তো গোতাবায়া এবং তার পরিবারের এই 30 বছরের অ্যারোগেন্ট বা কর্তৃত্ববাদ নিয়ে আপনি কি বলবেন?
30 বছরে যে রাজাপাকসের ফ্যামিলি, যেহেতু তারা বলতে গেলে হিরো ছিল, তারা যখন ক্ষমতায় ছিল তখনও রীতিমতো একটা পাওয়ারের অ্যারোগেন্স দেখিয়েছে প্রচন্ড তার পরিবার। এবার যখন আবার নির্বাচিত হয়ে যখন আসলো, তখন এই অ্যারোগেন্সটা আরো বেড়ে গেল, এবং এতই বেড়ে গেল যে পুরো ক্যাবিনেটের মধ্যেই আমরা দেখছি 4-5 জন বা 7 জন মনে হয় তাদের পরিবারের মানুষ সব মিলে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, একই দুই ভাই, এটা তো একেবারে মানে বিরল একটা দৃশ্য। সেই পাওয়ারের অ্যারোগেন্স হয়তো মোটামুটি মানুষ সহ্য করত, কিন্তু যেহেতু অর্থনৈতিক একটা ধস নামলো এবং যেখানে অর্থনৈতিক কাঠামো একবারে ভেঙে পড়লো, সেখানে ওই অ্যারোগেন্সটাই ইতিমতো সমস্যা হয়ে দাঁড়ালো, এবং ক্ষোভটা ওই পরিবারের উপর পড়লো, এবং এমনকি পরিবার বলবো না, পুরো এই পলিসি মেকার যেটা রুলিং পার্টির উপরে পড়লো, আবার অপোজিশন পার্টির উপরেও কিন্তু পড়লো, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। যার জন্য রানিল বিক্রমসিংহকে যে গ্রহণ করছে জনগণ তাও কিন্তু পুরোপুরি সেটাও সঠিক না। তো সব মিলে রুলিং পার্টি অপোজিশন তার একই এলিটের থেকে আসা, কিন্তু সেই এলিট যখন অ্যারোগেন্ট হয়ে যায় স্বাভাবিক ভাই জনগণের খুবই পড়াই স্বাভাবিক, বিশেষ করে যখন অর্থনৈতিক কাঠামোটা যখন ভেঙে পড়লো। তো আমি মনে করি যে ক্রাইসিসটা অনেক আগেই তারা পরিবর্তন করতে পারত, কিন্তু যেটা হয় যে পাওয়ারের যে অ্যারোগেন্স তারা দেখানো শুরু করলো, তার উপরে তো বড় আকারে করাপশন, এক পা এদের সবারই বিদেশে, সব মিলে জনগণ বুঝতে পারলো যে না, এদের না সরালে শ্রীলঙ্কা ঠিক হবে না।
অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, গণমাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে যে গোতাবায়া আমেরিকায় যাবার জন্য ভিসার আবেদন করেছিলেন, পরে ভারত যাবার অনুরোধ করেছিলেন, এসবই প্রত্যাখ্যাত হয়েছে। সেক্ষেত্রে বলা যায় যে তিনি আন্তর্জাতিকভাবে রাজনৈতিক রোষানলের শিকার। আপনি কি বলবেন?
সেটাও অস্বাভাবিক না, কারণ গোতাবায়া যখন ক্ষমতায় ছিল, মনে রাখতে হবে যে পশ্চিমা দেশ কিন্তু শ্রীলঙ্কার যে তামিলের উপর যে বিজয়, সেই বিজয়ের ব্যাপারে কিন্তু তাদেরও প্রশ্ন ছিল, এমনকি বিভিন্ন ধরনের ওয়ার ক্রাইমের কথাও বলা হয়েছিল রাজাপাকসের বিরুদ্ধে এবং তার ভাইয়ের বিরুদ্ধে ইত্যাদি। সেই দিক থেকে পশ্চিমা দেশ কিন্তু এমনিতেই সরে গিয়েছিল। তার উপরে তো যেহেতু তারা চীনের সাথে একটা সম্পর্ক তৈরি করেছিল, সেটাও বড় আকারে তাদের পছন্দ হয়নি। সব মিলে ওদিকে ভারতকেও বলতে গেলে আগে থেকেই তারা অ্যালিনেটেড করেছিল, কারণ সিরিসেনা যখন ক্ষমতায় এসেছিল তখন অনেকটা ভারত বলতে গেলে একটু খুশি হয়েছিল, কারণ ভেবেছিল যে শ্রীলঙ্কা হয়তো অত বেশি চীনের সাথে সম্পর্ক তৈরি করবে না। কিন্তু সেটাও দেখা গেল যে ঠিক না, কারণ কাঠামোটা এমনভাবে হয়েছে যেহেতু অর্থনীতিটাকে আর পুনরুদ্ধার করতে পারলো না। সব মিলে কি ভারত কি আমেরিকা বা ইউরোপ কোনো দেশই কিন্তু ওই সম্পর্কের ব্যাপারে তাদের মধ্যে একটা দ্বিধা ছিলই। তো এরকম একটা অবস্থায় যেখানে জনগণ রীতিমতো খুবই একটা বড় ধরনের আন্দোলনের মধ্যে আছে, সেখানে কোন দেশ একেবারে উৎসাহ করে তাদের আশ্রয় দিবে সেটা আমার মনে হয় না সম্ভব। এখন আমাদের দেখতে হবে যে কোন দেশে গিয়ে তারা আশ্রয় নিবে, কোনো না কোনো দেশে হয়তো আশ্রয় নিতে পারবে, কোনো সন্দেহ নেই। আমাদের কিছু তো অপেক্ষা করতে হবে যে তারা আশ্রয় দেয়, কিন্তু সমস্যা কিন্তু তার চেয়ে বড় হলো যে শ্রীলঙ্কার রাজনৈতিক কাঠামো যেটা রীতিমতো ভেঙে পড়েছে সেটাকে সামাল দেওয়া, সেই জায়গায় হলো বড় চ্যালেঞ্জ, সেটাই যদি আমার মনে হয় নজর রাখা দরকার।
ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনি বললেন শ্রীলঙ্কার রাজনৈতিক কাঠামোতে একটা ধস নেমেছে, সেটা কিভাবে নতুন করে দাঁড় করাবে এবং অর্থনৈতিক সংকট থেকে কিভাবে পরিত্রাণ পাবে দেশটি এবং আবার শক্তিশালী জায়গায় নিয়ে যেতে পারবে, সেটি একটি বড় চ্যালেঞ্জ। তো এর বাইরে আরেকটি বিষয় একটু জানতে চাইব, কেউ কেউ চীন ভারত আমেরিকা এই ত্রিপক্ষীয় রাজনৈতিক দ্বন্দ্ব এবং স্বার্থের সঙ্গে শ্রীলঙ্কার ঘটনাটিকে মিলিয়ে দেখার চেষ্টা করছেন, এরকম কোনো সমীকরণ আসলে আছে কিনা?
আমার মনে হয় এই ধরনের বিষয় যখন হয় তখন মনে রাখা দরকার যে যদি শক্তিশালী না হয় ডোমেস্টিক কাঠামোটা এবং অর্থনীতির যে কাঠামো ওটা কিন্তু একটা বিশাল বিষয়, সেই কাঠামো যদি শক্তিশালী না হয় তখন কিন্তু এই ধরনের এক্সটার্নাল ফোর্সেস গুলো কিন্তু বেশ তৎপরতা বেড়ে যায় এবং তারা সুবিধাও নিতে চেষ্টা করে। কিন্তু আমি মনে করি যে ইন্টারনাল ডিনামিক্সটাই আসলে বড়। যদি আজকে শ্রীলঙ্কার অর্থনৈতিক কাঠামোটা যদি মজবুত থাকতো, আজকে যদি ভিতরে যেই রাজনৈতিক কাঠামো যদি এই ধরনের ভেঙে না পড়তো, তাহলে কিন্তু আমি মনে করি না পাওয়ারের কথাগুলো বলা হচ্ছে সেটা ভারত হোক চীন বা আমেরিকা সেগুলো অত বড় হয়ে থাকতো। এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু ইন্টারনাল ডিনামিক্সটাই একেবারে নড়ে বড়ে মানে রীতিমতো দুর্বল হয়ে গেছে, স্বাভাবিকভাবে বিভিন্ন এখান থেকে অ্যাডভান্টেজ নিতে চেষ্টা করবে, সেটা আমেরিকাও চেষ্টা করবে একভাবে, ভারতও চেষ্টা করবে একভাবে, চীনও একভাবে চেষ্টা করবে। এক মনে রাখতে হবে যে যারাই এই সম্পর্ক করবে সেটাও কিন্তু এক ধরনের ইনভেস্টমেন্ট এবং সেই ইনভেস্টমেন্টের রিটার্ন তো পেতে হবে। এখন সেই জায়গায় ঝুঁকিটা কিন্তু এখনো রয়ে গেছে।
অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, আমরা সাক্ষাৎকারের শেষ দিকে চলে এসেছি। ত্রিপক্ষীয় রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে আপনি কথা বলছিলেন এবং শ্রীলঙ্কার সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা ঝুঁকি রয়ে গেছে বলে আপনি জানালেন, সেই ঝুঁকিটা কি?
যে আসলে রাজনৈতিক কাঠামোটা খুব তাড়াতাড়ি শক্তিশালী হবে কিনা, এখন নজর পড়া দরকার যে সেই কাঠামোর মধ্যে কি ধরনের পরিবর্তন আসতে পারে। যেই বড় চ্যালেঞ্জ আছে অর্থনীতির, সেই ঝুঁকি সামরিক বাহিনীও নিতে চাইবে না, কারণ সামরিক বাহিনী বলতে চেষ্টা করবে যে এটা রাজনৈতিক বিষয়, রাজনীতিবিদরাই এই সমস্যা তৈরি করেছে, তারাই যেন সামাল দেয়। কিন্তু যদি এমনই হয় যে উপায় না থাকে, কারণ এমন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি এমন দিকে চলে যায় তাহলে হয়তো উপায় থাকবে না, তখন কি হবে সেটা একটা প্রশ্ন। আর একটা হলো যে সব দল মিলে পারবে কিনা একটা ইউনিটি গভর্নমেন্ট তৈরি করা, যে ইউনিটি গভর্নমেন্ট এই চ্যালেঞ্জের মোকাবেলা করবে, যদি হয় তাহলে অনেক ধরনের রিফর্মস দরকার, সেই রিফর্মস গুলো করবে কিনা, সেখানে ক্লাস ইন্টারেস্ট আছে কিনা, এই ধরনের বিষয় কিন্তু তখন সামনে সামনে চলে আসবে। যার জন্য আগামী এক মাস আমি মনে করি যে ভালো ধরনের নজর রাখা প্রয়োজন, যে আসলেই কি ধরনের ডেভেলপমেন্ট সেখানে হচ্ছে, বিশেষ করে রাজনৈতিক কাঠামোর বিষয়টা।
তথ্যপক্ষ ডক্টর ইমতিয়াজ আহমেদ শ্রীলঙ্কার জটিল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
শুনছিলেন আলাপন। শ্রোতা বন্ধুরা, এবার বিশ্ব সংবাদের প্রধান প্রধান অংশ আরেকবার জানিয়ে দিচ্ছি, সময় থাকলে জানিয়ে দেওয়া হবে নতুন কয়েকটি খবর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হুমকির জবাবে ইরানের প্রেসিডেন্ট রাইসি বলেছেন আমেরিকা বা মিত্ররা ভুল করলে ইরানের পক্ষ থেকে কঠোর জবাব পাবে। ভারতে বিজেপি শাসিত লখনউয়ের লুলু মলে নামাজ পড়াকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে, চলছে উত্তেজনা। ইহুদিবাদ ইসরায়েলের সব ধরনের ফ্লাইটের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সৌদি আরব। এবার নতুন কয়েকটি খবর। সৌদি আরব, তুরস্ক এবং মিশর ব্রিক্সে যোগ দেওয়ার পরিকল্পনা করেছে। আগামী বছর দক্ষিণ আফ্রিকায় সংস্থার শীর্ষ সম্মেলনের সময় এই তিন দেশের সদস্য পদের বিষয়টি আলোচনা করা হতে পারে। গতকাল রাশিয়ার গণমাধ্যমকে এক কথা জানিয়েছেন সংস্থার বর্তমান প্রেসিডেন্ট পূর্ণিমা আনন্দ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বিশ্বকে ভয়াবহ পরমাণু যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে প্রক্সি যুদ্ধে লাগিয়ে দিয়ে এই পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। সাবেক কংগ্রেস ওমেন এবং 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেট দলের অন্যতম মনোনয়ন প্রত্যাশী তুলসিসি গাব্বার্ড এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। শ্রোতা বন্ধুরা, আজকের রাতের অধিবেশন আমরা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন। খোদা হাফেজ। Thank you.